তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা সাওয়াবের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আপনাদেরকে আজকের বিষয় জানাবো ইনশা আল্লাহ তাআলা। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম, আমাদের শোয়েব ভাই তেলাওয়াত শুনিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় আর যে তেলাওয়াত আমরা শ্রবণ করলাম, বিষয়টা শুনে নিই, এরপরে যারা হয়তোবা এই তেলাওয়াতের অর্থ পূর্বে থেকেই জানি আপনারাও বলবেন যে হ্যাঁ, এটা তো এমনই একটি আয়াতে কারিমা আমাদেরকে তেলাওয়াত শোনানো হয়েছে। যদি কোনো ব্যক্তি বড় কিছু হতে চায়, দুনিয়ার দিক থেকে হোক বা দিনের দিক থেকে হোক, কিছু অর্জন করতে চায়, অবশ্যই তাকে জানতে হবে, সেটা সে বিষয়ে তাকে জানতে হবে। আমরা দুনিয়াতে অনেক প্রসিদ্ধ আলিমে দিনের নাম শুনি, কিভাবে হয়েছে তারা, তারা কিতাব অধ্যয়ন করে করে এমন জ্ঞান অর্জন করেছে, একটা সময় গিয়ে তার সুনাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বা আপনি দুনিয়াদার ব্যক্তিদেরকে দেখেন, তারা এত কিছু করছে, এর পিছনে তো রহস্য একটা আছে। জানার জন্য, শেখার জন্য অনেক চেষ্টা সে করেছে, অনেকগুলো বই সে অধ্যয়ন করেছে, অনেকগুলো কিতাব সে অধ্যয়ন করেছে, অনেক কিছু জানার চেষ্টা সে করে। যখন জানতে পারলো, এরপরে সে ওই মোতাবেক কাজ করেছে, এরপরে তার সুনাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অধ্যয়ন মানুষের জীবনের একটা মূল্যবান অভ্যাস। এটা যার মধ্যে অধ্যয়ন করার অভ্যাস আছে, যার মধ্যে অধ্যয়নের এক মন মানসিকতা আছে, সে অনেক কিছু জানতে পারে, সে অনেক কিছু শিখতে পারে। আর অধ্যয়ন ছাড়া আপনি কোন জিনিস জানবেন, কোন জিনিস বুঝবেন? আজকে আপনার ঘরে এমন একটা অসুবিধা চলে আসলো, প্রবলেম চলে আসলো, এটা সমাধান আপনি যদি খুঁজতে চান, হয়তো বা কোনো ব্যক্তির কাছে যেতে হবে, না হয়তো আপনাকে বই খুলতে হবে, কিতাব খুলতে হবে এটা সমাধানের জন্য। আজ মক্তাবাতুল মদিনায় কিতাব আছে, নামাজের আহকাম কেন আছে? আমি সাধারণ মানুষ, নামাজ সম্পর্কে জানি না, জানার আমার প্রয়োজন, কী করতে হবে? আমাকে কিতাব অধ্যয়ন করতে হবে, নামাজের আহকাম খুলতে হবে, নামাজ সম্পর্কিত কিছু জানার জন্য সেই কিতাব আমাকে অধ্যয়ন করতে হবে। জানার জন্য, শেখার জন্য অধ্যয়ন এমন একটি বিষয় যা প্রতিটা মানুষের জীবনেই খুবই প্রয়োজনীয় একটি বিষয়, অধ্যয়ন করা। আজকের বিষয় এই কারণে আমরা রেখেছি অধ্যয়ন, জানবো শিখবো, যাতে করে আমাদেরও মন মানসিকতা এমন তৈরি হয়ে যায় কি অধ্যয়ন করা, লেখাপড়া করা বা বই পড়া এটা ছাত্রদের কাজ, এমন চিন্তাভাবনা যেন দূর হয়ে যায়। আমরা নিজেকে কমপক্ষে প্রতিদিন কিছু সময় যেন ধর্মীয় কিতাব অধ্যয়নের মধ্যে ব্যস্ত রাখতে পারি ইনশাল্লাহ। এ বিষয়ে কোরআন ও হাদিস থেকে মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদেরকে শোনাবেন। আজকের স্টুডিওতে মেহমান হিসাবে ফারুক কাদেরী আত্তারি ভাই উপস্থিত আছেন, এরপরে আমাদের জুনায়েদ মাদানী ভাইও আছেন ইনশাল্লাহ তালা। আমরা মোবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও শুনব। হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আলোচনা শুরু করবো আমরা ইনশাআল্লাহ তালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কি সরতাব কদম শান হে ইনসান হি ইনসান ও ইনসান হে ইনসান নহি ইনসান ও ইনসান হে অর কুরআন তো কুরআন তো ঈমান বতাতা হে ইনে ওর ঈমান ইয়ে কহতা হে মেরি জান হে ইয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুন্দর অপরূপ দৃশ্য যে কাবা সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর দেখতে থাকি যেন দৃশ্য বলি তার দেখতে থাকি যেন দৃশ্যাবলী তার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। কখনো দেখি হেরে অবাক হয়, কখনো দেখি হেরে অবাক হয়, কখনো আবার দেখি নিজেকে, কখনো দেখি হেরে অবাক হয়, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগ যে আমার, নিয়ে এলো কোথায় ভাগ যে আমার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। করেছি দোয়া যা কিছু আমি, করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি। মিজাবে রহমত শিরে যে আমার, মিজাবে রহমত শিরে যে আমার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, চুমু দিয়েছে হাবিবে খোদা। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, চুমু দিয়েছে হাবিবে খোদা। হে সঙ্গে আসবদ ভাগ যে তোমার, হে সঙ্গে আসবদ ভাগ যে তোমার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। জিকিরত রয়েছে ওষ্ঠ যুগল, শুনছে আজান আমারে কর্ণ যুগল। জিকিরত রয়েছে ওষ্ঠ যুগল, শুনছে আজান আমারে কর্ণ যুগল। আজানের ধ্বনি শোনা যায় বারবার, আজানের ধ্বনি শোনা যায় বারবার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। সুন্দর অপর অরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, দেখতে থাকি যেন দৃশ্য বলি তার। আল্লাহু আকবর, আল্লাহু আকবর।
আমিন আমিন। সেই কাবার দৃশ্যাবলী যেন দেখতেই থাকি, এমনভাবে দেখতে থাকি যেন নিজের চোখ না ফিরে সেই কাবা থেকে। আল্লাহ তাবারক ও তাআলা এমন বরকত রেখেছেন সেই কাবার মধ্যে, এমন বরকত রেখেছেন সেই কাবার প্রতিছবির মধ্যে। কাবা রয়েছে সেই মক্কাতুল মোকাররমায়, আর সেই কাবার হেরেম শরীফের প্রতিছবি। যদি বাংলাদেশে অর্থাৎ কোনো ক্যালেন্ডারের মধ্যে সেই হেরেম শরীফের কাবার যদি পিকচার থাকে, তো সেটাকেও কত মানুষ সম্মান আর আদব করে, সেটাকে নিচে রাখে না উপরে রাখে, যেন বেয়াদবি না হয়ে যায়, যেন অসম্মানই না হয়ে যায়। সেই কাবার তো এত সম্মান আল্লাহ রেখেছেন, কাবার প্রতিছবি, কাবার পিকচারকেও আল্লাহ তাবারক ও তাআলা কতটা সম্মান বাড়িয়ে দিয়েছেন মানুষের অন্তরে, যে এমনটা যেন না হয়, আমাদের দ্বারা বেয়াদবি যেন না হয়ে যায় এই কাবার পিকচারের সাথে। তো আমাদেরকে আল্লাহ তাবারক ও তাআলা এমন তৌফিক দান করুক, এমন চোখ আমাদেরকে দান করুক, সৎ চোখে যেন হেরেম শরীফের জমিনে গিয়ে কাবা শরীফের জিয়ারত আমরা আল্লাহ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করো। আজকের যে বিষয় আমরা রেখেছি অধ্যয়ন, আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন, আমরা আলোচনা শুনবো। শুরুতেই জুনায়েদ ভাইয়ের কাছে আসবো। জুনায়েদ ভাই আজকের বিষয় শুনতে পেয়েছেন, আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে এক তানজিমী সিস্টেম রয়েছে, সাংগঠনিক যে একটা স্ট্রাকচার রয়েছে, এর মধ্যে আপনার কাছে পুরো বাংলাদেশের জামিয়াতুল মদিনার যে মজলিস, এর রুকন আপনি রয়েছেন, এখানে অধ্যয়নের একটা অনেক বড় সুযোগ আপনি নিজেও আছে, এরপরে আপনার আয়ত্তের মধ্যে যারা আছে এরাও এর মধ্যে এক সামিল রয়েছে। তো শুরুতে যদি অধ্যয়নের গুরুত্ব নিয়ে কিছু বা অধ্যয়নের বিষয়ে কিছু মাদানি ফুল দিতেন দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রথমত
জি,
যদি আমরা পূর্বের যুগে দেখতে যাই, তো পূর্বের যুগ থেকেও বেশি এই যুগে অধ্যয়নটাকে বেশি প্রাধান্য দেয়া হয়।
আচ্ছা।
আর অবশ্যই এই যুগে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো চাকরির জন্য দুনিয়াবিভাবে হোক, দিনীভাবে হোক, যে কোনো ক্ষেত্রে, যে কোনো লেভেলে আপনি যখন যান, তখন আপনাকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, তারপর আপনার চাকরির ব্যাপারে অভিজ্ঞতার কথা, তারপর আরও বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে আপনার সেন্স অফ ডিউটি কেমন আছে, এগুলো প্রত্যেকটা ব্যাপারে আপনাকে জানতে চাওয়া হয়, জিজ্ঞেস করা হয়। আপনার থট কী, আপনার ওয়ার্কের ব্যাপারে আপনার থটগুলো কী কী, আগামী প্ল্যানিং কী, এই সব কিছু জানতে চাওয়া হয়। আর এই সব কিছু ঠিক হয় কিন্তু স্টাডির মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে। যখন আমরা কোনো, যেই ফিল্ডে আমি আছি ওই ফিল্ডের ব্যক্তির ব্যাপারে অধ্যয়ন করি যে সে কিভাবে এই ফিল্ডে সাকসেস হয়েছে, তখন আমরা জানতে পারি যে তাদের থটগুলো কী ছিল, আর তাদের ওয়েটা কী ছিল, যেই ওয়েতে তারা চলে, যেই ওয়েতে তারা কাজ করে সেই সফলতা সাকসেস পর্যন্ত পৌঁছতে পেরেছে। তো এই সব কিছু যখন আমি অধ্যয়ন করি, তো এই থটগুলো আস্তে আস্তে আমার ভিতরও আসতে শুরু করে, আমার ভিতরও আসতে শুরু করে। ইভেন কি যখন কেউ আমাকে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, সেই সেম থটগুলো আমিও তাকে বলতে শুরু করি। আর কোনো ইন্টারভিউতে গেলে আমার সেই থটগুলো আমি রিপ্রেজেন্ট করতে পারি, বলতে পারি, যার কারণে আমার চাকরি পাওয়া সহজ হয়। আর আমাকে, আমার যদি আমি কোনো চাকরিতে থাকি বা কোনো আমি পদে থাকি, তো আমাকে সেই একটা ভালো চোখে দেখা হয় যে না, সে নিজের জব সম্পর্কে, নিজের প্রফেশন সম্পর্কে খুব ভালোভাবে জানে
জানে।
আর জামিয়াতুল মদিনার ব্যাপারে যদি বলতে যাই, যেহেতু জামিয়াতুল মদিনার প্রসঙ্গ তুলেই আপনি বললেন, আর জামিয়াতুল মদিনা তো পুরোটাই ইলমি ময়দান,
রাইট,
পড়া আর পড়ানো,
পড়ানো,
টিচিং আর লার্নিং এর পরিপূর্ণ একটা ফিল্ড জামিয়াতুল মদিনা। তো এইখানে সবসময় টিচিং চলতে থাকে, লার্নিং চলতে থাকে, কারো থেকে আমরা শিখি, কেউ আমাদেরকে শিখায়, এটাই চলতে থাকে, আর এটাকেই প্রাধান্য দেয়, যার কারণেই তো জামিয়াতুল মদিনা থেকে আলহামদুলিল্লাহ অভিজ্ঞ অভিজ্ঞ আলিমের দিনরা বের হন
আলহামদুলিল্লাহ।
তো এটা এটা বলতে গেলে তো আরেকটা পরিপূর্ণ বিষয় হয়ে যাবে। যাই হোক, তো অধ্যয়নের বিষয়ে আমরা ছিলাম, স্টাডির বিষয়ে। কোনো একজন লোক বলেছেন, যিনি নিজের যুগের শীর্ষ ধনী, সে বলে যে দ্য মোর ইউ লার্ন মোর ইউ আর্ন।
আচ্ছা,
তুমি যা শিখো, তুমি যা শিখো সেটা তার চাইতেও বেশি তুমি যা উপার্জন করো। তো এটা দ্বারা সে কিন্তু উপার্জন করে শীর্ষ ধনী হয়ে গেছে পৃথিবীর, তারপর সে বুঝতে পারছে যে হ্যাঁ, শিক্ষাটা উপার্জন থেকেও বেশি গুরুত্ব রাখে, শিক্ষাটা উপার্জন থেকে
বেশি
অনেক বেশি গুরুত্ব রাখে। অনেক আমরা ধনী ব্যক্তিদের জীবনী, যারা বাহিরে সেলফ স্টাডি করে, ব্যক্তিগতভাবে স্টাডি করে বিভিন্ন ধনী ব্যক্তিদের জীবনী সাকসেস হওয়ার জন্য, তারা জানে যে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই স্টাডিকে, পার্সোনাল স্টাডিকে অনেক প্রাধান্য দেয়, যার কারণে তাদের মাইন্ডে নতুন নতুন প্ল্যানিং রিলিজ হয়, যা তারা ইমপ্লিমেন্ট করার দ্বারা তারা আরও বেশি থেকে বেশি সাকসেস অ্যাচিভ করতে পারে। তো এই এটার সব কিছুর মূল কারণ হয়ে দাঁড়ায় কি, স্টাডি। যখন আপনি স্টাডি করেন তখন আপনার থটের মধ্যে ইম্প্রুভমেন্ট আসে, আপনার থট দ্বারা আপনি ভালো প্ল্যানিং করতে পারেন, আর যখন ভালো প্ল্যানিং করতে পারেন তখন আপনি গিয়ে একটা সাকসেস অ্যাচিভ করতে পারেন। তো সব কিছুর বেস আছে স্টাডির উপর পড়ে, অধ্যয়নের উপর পড়ে। আপনি যত অধ্যয়ন করবেন, সেটা দুনিয়াবী ফিল্ডে হোক দিনী ফিল্ডে হোক, আপনি তত বেশি এগিয়ে
যেতে পারবেন। আর এই অধ্যয়নের মাধ্যমেই কিন্তু আপনার যে মন মানসিকতা আছে, চিন্তা ভাবনা আছে, এটাকে আরো প্রসার হয়, খুলে যায়,
খুব প্রসার হয়।
জি, এটা নিয়ে মানুষ ভাবে যে হ্যাঁ, আমি আজকে এটা অধ্যয়ন করে, এই কিতাবটা অধ্যয়ন করে আমি এই বিষয়টা আজকে পেয়েছি।
অধ্যয়নের ব্যাপারে বেনিফিটের মধ্যে এটাও লেখা হয়েছে যে যখন মানুষ অধ্যয়ন করে, যেভাবে বললেন যে তার চিন্তা ভাবনা প্রসারিত হয়,
জি জি
প্রসারিত হয়, ইভেন কি তার ফোকাস বাড়ে, একটা জিনিসে তার ফোকাস বাড়ে। আরেকটি খুব মজার ব্যাপার হচ্ছে, যেমন কেউ অ্যামাজন জঙ্গলে ঘুরে আসলো, অ্যামাজন জঙ্গলে ঘুরে আসলো, সেখানে বড় বড় বিভিন্ন হিংস্র প্রাণী দেখে আসলো, বিভিন্ন কিছু দেখে আসলো, সেটার একটি আলাদা মজা আছে। কিন্তু সে ঘুরে আসলো কত কষ্ট করে, কত টাকা ব্যয় করে, হ্যাঁ, কত জীবনের ঝুঁকি নিয়ে, আর যখন সে এসে একটা কিতাব লিখে দিল, একটা বুক লিখে দিল অ্যামাজন জঙ্গলের ব্যাপারে, আর সেটা যখন আপনি পড়লেন, তো আপনার না এত টাকা খরচ করে সেখানে যেতে হলো, না এত রিসার্চ করতে হলো, না কোনো ঝুঁকি আপনাকে নিতে হলো, আপনি এক জায়গাতে বসেই পরিপূর্ণ সেই সম্পর্কে আপনি জেনে জানতে পারলেন, আর আরো ডিপলি ভাবে জানতে পারলেন, কারণ সে সেগুলো নিয়ে রিসার্চ করে লিখেছে। হয়তোবা আপনি এটার উপর কোনো মাস্টার্স করেননি বা কোনো রকম যেমন ডিগ্রি অর্জন করেননি যে আপনি সেইভাবে ডিপলি ভাবে বুঝতে পারবেন, কিন্তু সেই বুকের মাধ্যমে আপনার জন্য এটা সহজ হয়ে গেছে, আর আপনি সেটাকে খুব ডিপলি ভাবে আর কোনো সেই খরচ ছাড়াই আপনি পড়তে পারছেন। তো স্টাডির একটা এটাও উপকার হয়, আর সাথে সাথে তো বললাম ফোকাসও বাড়ে আর চিন্তা চেতনার প্রসারণ ঘটে।
রাইট রাইট। তো এই কিতাব অধ্যয়নের মধ্যেও আবার কিছু ধরন আছে জুনায়েদ ভাই ফারুকবে, সেটা হলো গিয়ে যখন আমরা যেটা এখন জুনায়েদ ভাই উদাহরণ দিলেন যে একটা কিতাব আপনি পেয়ে গেছেন, তো পরে অধ্যয়ন করে আপনি বুঝতে পারলেন যে এই বিষয়টা এখানে এভাবে এভাবে আছে। আরেকটা বিষয় হলো গিয়ে কোরআন ও হাদিসের ব্যাপার, আমরা কোরআনকে যত পড়ব, তার অর্থ যত জানার চেষ্টা করব, তত বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হতে থাকে। আর হাদিসে মোবারকা আমরা যত পড়ব, যত অধ্যয়ন করতে থাকবো, এমনি একটা নর্মালি হাদিস বলে দিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবে, একটা হাদিসে মোবারকা বলে দিলাম।
জি জি।
যখন গ্রামার কেউ জানে, হাদিসের আরবি যে শব্দগুলো আছে এগুলো পড়তে পারে, যখন সে এটা নিয়ে বারবার বারবার চিন্তা করে এখানে কী আছে এখানে কী আছে, তখন তার কাছে বিষয়টা মজাও লাগে এবং বিষয়টা আরও পরিষ্কার হতে থাকে, আরও ক্লিয়ারলি সে জানতে থাকে ধীরে ধীরে ধীরে। দুইটা দিক এর খানে
হাদিসের ব্যাপারে যেহেতু বলছেন, খুব সুন্দর প্রসঙ্গ, হাদিস শরীফ পড়া, কোরআন শরীফ পড়া, তারজামা পড়া।
জি,
তো এই কোরআন শরীফ পড়ার দ্বারা, হাদিস শরীফ পড়ার দ্বারা আমাদের কিন্তু অনেক নলেজ গেইন হয়, যেটা আমাদের দুনিয়াতেও কাজে আসে আর দিনে তো অবশ্যই কাজে আসবে আখিরাতে। হ্যাঁ, যেমন একটি হাদিস শরীফ আছে, যেমন সমাতানাতা, যে চুপ রইল সে মুক্তি পেল,
মুক্তি পেল।
এটা যদি আমরা দুনিয়াতে ইমপ্লিমেন্ট করি না, অনেক জায়গাতে আমি কথা বলার কারণে ফেঁসে গেছি। হ্যাঁ, দেখা গেল চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, প্রশ্ন করছিল, উত্তর বেশি দিয়ে ফেলেছি বা বেশি বুঝাতে গিয়ে বেশি কথা বলে ফেলেছি, হ্যাঁ, বা কিছু মানুষের সামনে বসে বেশি কথা বলে ফেলেছি, তো তারা জানতে পারছে যে এই সম্পর্কে সে কিছু তেমন জানে না, খালি কথা বলতে পারে
আর কি, শুরু করে দেয়।
হ্যাঁ, তো এই যে একটি হাদিস শরীফ পড়ার দ্বারা আমরা দুনিয়াবিও ফায়দা অর্জন করতে পারলাম, আর যদি আমরা আখিরাতের দিক থেকে দেখতে চাই তাহলে অনেক অনর্থক কথা, অনেক গীবাত ইত্যাদি থেকে বাঁচতে পারলাম, এটা অধ্যয়ন দ্বারা সম্ভব। আরেকটা হাদিস শরীফ আর কোরআন শরীফের মধ্যে দিক হচ্ছে যে আপনি শুধু তরজমা পড়ে সেটাকে বুঝে ফেলবেন এটা জরুরি
না,
না, আপনাকে অবশ্যই একজন সুন্নি সাহিউল আকিদা আলিমের শরণাপন্ন হতে হবে সেটা বুঝার জন্য। কারণ আমি যদি বলি যেভাবে আপনি বললেন যে হাদিস শরীফকে আপনি তত বেশি বুঝতে পারবেন যত আপনি আরবি গ্রামার জানবেন, আপনি ফাসাহাত বালাগাত জানবেন, নাহু সার্ফ জানবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন। তো আমি একটা হাদিস শরীফের মধ্যে যখন আলিফ লাম চলে আসলো, এখন আলিফ লামের আমরা দেখি যে শুধু আলিফ লাম, আলহামদুর মধ্যে শুধু আলিফ লাম, কিন্তু যখন আমরা একটা আলিমকে গিয়ে জিজ্ঞেস করব তো সে বলবে আলিফ লামের প্রথমে দুইটা প্রকার হয় হারফি ইসমি, তারপর গিয়ে এটার আবার দুইটা প্রকার হয়, হ্যাঁ, এই এর আবার দুইটার আলাদা আলাদা প্রকার আছে।
জি জি,
ঠিক আছে, যখন আমরা একটা হবে হয়ে যাবে জায়দা, একটা হয়ে যাবে একটা হয়ে যাবে জায়দা, একটা হয়ে যাবে গ্যারে জায়দা, তারপর জায়দার দুইটা প্রকার আছে,
গ্যারে জায়দার দুইটা প্রকার,
গ্যারে জায়দার পাঁচটা প্রকার আছে। তো এইভাবে করে কতগুলো প্রকার বের হয়ে আসলো, আমি কি দেখলাম আলিফ লাম,
আলিফ লাম আমার কাছে শুধু হরফ
আলিফ লাম দেখা গেল, তারপর আমি দেখলাম তানভিন, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, অথচ তানভিনের প্রকার বের হয়ে আসে পাঁচটা, আরবি গ্রামারের ক্ষেত্রে গেলে তানভিনের প্রকার বের হয়ে আসবে
পাঁচটা,
পাঁচটা। এখন এইগুলো যে বিষয় শুধু আরবি মাত্র নাহুর গ্রাম দুইটা চ্যাপ্টারের কথা বললাম, পরিপূর্ণ চ্যাপ্টার আছে, পরিপূর্ণ নাহু আছে, পরিপূর্ণ সার্ফ আছে, যেটা চার পাঁচ বছর দশ বছর শুধু আলিম অধ্যয়ন করে, ফাসাহাত বালাগাত আছে যে আলিম অধ্যয়ন করে, তারপর গিয়ে সে কুরআন হাদিসকে সেইভাবে বুঝে। এখন আমি যদি বলি যে না আমি হাদিসের গ্রন্থ নিয়ে ঠিক সেইভাবে বুঝা শুরু করে দিব আর নিজে ইজতিহাদ করে মাসলা বের করে নিজে আমল করা শুরু করে দিব, তাহলে এটা নিছক বোকামি ছাড়া
রাইট রাইট
কিছু না, অবশ্যই আমাকে ভালোভাবে বুঝতে হলে আলিমের শরণাপন্ন হতে হবে,
প্লাস আমাকে যদি আমি এরকমের ট্রাই করি যেমন অল্প কিছু জানলাম শিখলাম অর্থটা বোঝার মোটামুটি কোয়ালিটি আমার মধ্যে চলে আসছে, তো আমি তর্জমা করা শুরু করে দিলাম, আমি অর্থ বলা শুরু করে দিলাম, এতে করে আপনিও বিপদে পড়বেন, প্লাস আপনার কথা যারা শুনবে তারাও বিপদে পড়বে ভুল ব্যাখ্যার কারণে। ফারুক ভাইও আমাদের সাথে রয়েছেন, আর ফারুক ভাইয়ের সম্পর্ক অধ্যয়ন নিয়েও আমি জানি, ফারুক ভাইয়ের সম্পর্কটাও অধ্যয়নে নিজেও হয়তো বা লেখাপড়া শেষ করে এখন জামিয়াতুল মদিনার টিচার হিসাবে আছেন,
এখনো অধ্যয়নের মধ্যে
আছেন, অধ্যয়নরত অবস্থায় আছেন আপনি, তো
অধ্যয়ন তো জাকির ভাই মানে শেষ হবে না একেবারে, মানে শৈশব থেকে যখন দুনিয়াতে এসেছি এরপর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত অধ্যয়নের সময়।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এখানে যে 25 বছর অধ্যয়ন করব এরপরে রিল্যাক্সে আরাম করব এমনটা
নয়। আপনি বড় বড় ডাক্তারের দোকানে যাবেন, বড় বড় ডাক্তারের কাছে যাবেন, অ্যাডভোকেটের কাছে যাবেন, জুনায়দ ভাই দেখছেন, আপনিও দেখছেন, আমিও দেখছি, এদের কাছে এখন এত বড় বড় উঁচা উঁচা মোটা মোটা বই, এরা যখন কোনো কিছু তার উপস্থিত জ্ঞানে না আসে তখন পৃষ্ঠা উল্টাতে থাকে উল্টাতে থাকে উল্টাতে থাকে, কোন রোগের জন্য কোন ঔষধ দেবে আর কোন মামলার জন্য কোন কিভাবে তারা
অধ্যয়ন। তো আমাদের আসলে মানে করতে হবে, যে বেশি অধ্যয়ন করবে সে তত কামিয়াবি হবে,
সে তত বেশি জ্ঞানী হবে।
আমাদের মানে একটা জিনিস কোনো কিছু অর্জন করতে গেলে, কোনো কিছু মানে অভিজ্ঞতা অর্জন করতে গেলে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে আতাই অর্থাৎ প্রদত্ত, আর একটা হচ্ছে অর্জন। যেটা প্রদত্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান, যে এমন কিছু আছে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা নিজের কাসবি নয়, মানে নিজের অর্জিত
অর্জিত নয়,
যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে নিজের অর্জন,
আল্লাহ তাআলার দয়ায় নিজে অর্জন করা,
নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায়, নিজের অধ্যয়নে কিছু জানা। তো একটা হচ্ছে নিজের কথা আছে, মান জাদ্দ, যে চেষ্টা করে সে পায়। তো যারা যত বেশি স্টাডি করবে, অধ্যয়ন করবে, তারা তত বেশি জানবে। জানার জন্য অধ্যয়ন এটা শর্ত। আমি যদি অধ্যয়ন না করি, বসে থাকি, কোনো চিন্তা ফিকির না করি, কীভাবে আমি জানবো? যেটা আল্লাহ তাআলার প্রদত্ত, এটা যদি আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা যাকে চান তাকে সেই আতাই, সে প্রদত্ত জ্ঞান দান করেন। আমরা যদি দেখি যে হাদিসের যত ইমাম রয়েছে, মুহাদ্দিসগণ রয়েছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, যে ইমাম নাসাই, এভাবে যত হাদিসের ইমাম আছে, মুফাসসির রয়েছেন, এমন দেখা যায় যে তাদের মধ্যে আতাই ইলম রয়েছে। যদি আতাই ইলম না থাকতো, আল্লাহ তাআলা প্রদত্ত ইলম যদি না থাকতো, কিভাবে লক্ষ লক্ষ হাদিস
মুবারাকা
মুখস্থ রয়েছে? এবং শুধু মুখস্থ না, এটার ব্যাপারে তো উনি তো জানেন, এটা কেমন হাদিস, এই হাদিসটা কোন ব্যাপারে হাদিস, তাদের তো জানা আছে। কিভাবে জানা হয়েছে? তারা অধ্যয়ন করেছে, বিদে তারা জানছে,
আল্লাহ তাআলার দয়া হয়েছে।
জি,
এত লক্ষ লক্ষ হাদিসে মুবারাকা তারা
অর্জন করে
নিয়েছে, আর আজ পুরো পৃথিবীর মুসলমান ওই সকল হাদিসে মুবারাকাকে অনুসরণ করছে, আবার ওলামা একরাম তার ছাত্ররদেরকে পৌঁছে দিচ্ছে, আবার ছাত্ররা তার উপরে আমল করছে। মানে কি,
তারা অধ্যয়ন করেছেন, বিদে আজকে আমাদের জন্য সহজ হয়ে গেছে,
সহজ হয়ে গিয়েছে।
দেখুন, ইমাম আজম রহমতুল্লাহি আলাই যদি উনি নিজের জীবনকে যদি ইলমে দ্বীনের জন্য কি করে না দিতেন, উৎসর্গ করে না দিতেন, তাহলে আমাদের কষ্ট হতো, আমাদের বুঝতে কষ্ট হতো, আমরা ভুলের মধ্যে হয়তো চলে যেতাম। কিন্তু উনি ওনার জীবনকে ইলমে দ্বীনের জন্য, অধ্যয়নের জন্য কি করে দিয়েছেন,
উৎসর্গ
করে দিয়েছেন, আর ওনার উৎসর্গিত এই সময়টা আমাদের জন্য কাজে আসে,
রাইট? ওনার সাদকাতে, ওনার উসিলাতে আজকে আমরা সহজভাবে এই পূর্ণ অর্থাৎ দীন ইসলামের যে সহজতা আমরা পেয়েছি। দর্শকের কল SMS এর দিকে যাওয়া দরকার, অনেক সময় হয়ে গিয়েছে, হয় যে আমাদের সোহেব ভাই বসে আছে, কালামও শুনতে পারি না আমরা, আলোচনা দীর্ঘ আলোচনা, ইনশাআল্লাহ তাআলা অধ্যয়ন নিয়ে এত আলোচনা, আলহামদুলিল্লাহ, শুনলে আমাদের হৃদয় শান্তি হবে আর অধ্যয়নের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। দুই একটা কল শুনি, এরপর ফেসবুক পেজে অনেকে আছেন, কয়েকটা নাম পড়বো, এরপরে নাচ শুনবো। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে।
জামালপুর মেঘালয় লাল বর্ডার থেকে বলছি, আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি তো অনুষ্ঠান দেখতেছি আপনাদের, মারা ছিল তো ভালো লাগে, তাই একটা গজল শুনতে চাই।
আচ্ছা, জামালপুর থেকে ভাই আমার কল করেছেন, একটু নাচ শুনতে চেয়েছেন, ভালো লাগে তাই একটু নাচ শুনবেন আপনি, ঠিক আছে? শোনাবো, সাথে থাকুন, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ ফরিদ, টঙ্গী গাজীপুর দত্তবাড়া থেকে। আমি একটি নাচ শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে।
আরে ফরিদ ভাই কল দিয়েছেন, নাচ শুনবেন, শুনতে চেয়েছেন, শোনাবেন, এটা তো হয় না, সাথে থাকুন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। রফিকুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, মাশাআল্লাহ লিখলেন। দীন ইসলাম ভাই আমাদের সাথে আছেন, এরপরে শাহ আলম ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রবাস থেকে দেখছিলাম, খুব সুন্দর অনুষ্ঠান, জাকির আত্তারি ভাই সহ সবাইকে জুমা মুবারক, আপনাকেও জুমা মুবারক। এরপরে শরীফ আত্তারি ফয়জানে মদিনা থেকে অনুষ্ঠান দেখছেন, দোয়া চেয়েছেন তার ঘরেও যেন মাদানী চ্যানেল তিনি ব্যবস্থা করতে পারেন, আল্লাহ তালা ব্যবস্থা করে দিক, তৌফিক দান করুন। মামুন ভাই আমাদের সাথে আছেন, এরপরে আর একজন লিখলেন, আসসালামু আলাইকুম হুজুর, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মদিনা মদিনা লাগছে সবাইকে। আজকের বিষয়টা আমার হৃদয় অনেক কষ্ট দিচ্ছে ভাইয়া, আমার একটা ছেলে আছে, তাকে আমি আলেমের দিন বানানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার চেষ্টায় আমি সফল হতে পারিনি, আমার ছেলেটাকে পড়াতে পারছি না। কত ইচ্ছা ছিল মাদানী পরিবেশে দিব আমার ছেলেকে, আপনাদের মতো মুবাল্লিগ বানাবো, কিন্তু আর আশা নেই, ভেঙে গেছে, আমার ছেলে পড়তে চাচ্ছে না। দোয়া করি আপনার ছেলের জন্য, আপনার জন্য, যাতে করে আলিমের দিন হয়, চেষ্টা করতে থাকেন, আপনি নিরাশ হয়ে না, জানি না আপনার ছেলের বয়স কেমন, তবে আপনি আরও চেষ্টা করেন, তাকে জামিয়াতে, জামিয়াতুল মদিনায় ভর্তি করানোর ব্যবস্থা করেন, কোনো মোবাইল লিগে দাওয়াত ইসলামী সংস্পর্শে তাকে দিয়ে দেন, এতে করে যদি বোঝানো হয় মোবালিকে দাওয়াত ইসলামী, তাকে যদি আলিমে দিনের ফজিলত বোঝান, তো আশা করা যায় সে ফিরে আসবে। আর কত বড় বড় গুনাহের কাজ করত ওই সকল ব্যক্তিরা বোঝানোর মাধ্যমেই তারা ফিরে এসেছে, আর তারা আলিমে দিন হয়েছে, ভালো ভালো আলিমে দিন হয়েছে, মাদানী হয়েছে, জামিয়াতুল মদিনা থেকে লেখাপড়া করেছে। আর কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কি তোমরা মানুষকে বোঝাও, আর বোঝানোর মাধ্যমেই মানুষের উপকার রয়েছে, ফায়দা রয়েছে। এরপরে আরশাদ আত্তারি ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। হেলাল ভাই সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতু। ওয়াইস আলী ভাইও আছেন, এরপরে মোহাম্মদ হোসাইন ভাইও আছেন আমাদের সাথে, মহিউদ্দিন ভাই আমাদের সাথে আছেন। অনুষ্ঠান যারা দেখছেন শুকরিয়া জানাই সাথে থাকার জন্য। শোয়েব ভাই আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আবার আমরা আলোচনায় আসব, অধ্যায়ন নিয়ে কথা বলব ইনশাআল্লাহ তাআলা। জি
খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি, শফিয় তিনি রসুল তিনি, শফিয় তিনি রসুল তিনি, মুতাতিনি কসিম তিনি, শফিয় তিনি রসুল তিনি, মুতাতিনি কসিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, পাখিদের মুখে তারি গুণগান, তাহারি নূর সকলের নয়নে, তাহারি নূর সকলের নয়নে, সবার হৃদয়ে মুকিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি, শফিয় তিনি রসুল তিনি, মুতাতিনি কসিম তিনি। আমার রোগীর নিকট ওষুধ হাকিম কেমনে করবে প্রতিরোধ, আমার রোগীর নিকট ওষুধ হাকিম কেমনে করবে প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, তবিব তিনি হাকিম তিনি, প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ, তবিব তিনি হাকিম তিনি। আবেদন করার নে যে প্রয়োজন, জানে নবী সবার অবস্থা স্বয়ং, আবেদন করার নিজে প্রয়োজন, জানে নবী সবার অবস্থা স্বয়ং, রসুলে আকরম শুনেন সবি, রসুলে আকরম শুনেন সবি, বশীরতিনি আলী মতিনি রসূলে আকরম শুনেন সবই বশীরতিনি আলী মতিনি যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিনে রযবি কেন পাবে ভয় যন্ত্রণাদায়ক আযাব থেকে জমিনে রযবি কেন পাবে ভয় মদিনাওয়ালা তারি সহায়ক মদিনাওয়ালা তারি সহায়ক সাহায্যে হোসে আজিমতিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিয় তিনি রসুল তিনি মুতা তিনি কসিম তিনি।
মাশাআল্লাহ, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছিলাম, আপনাদের কলও নিচ্ছি, এসএমএসগুলোও পড়লাম, আরও কিছু আলোচনা করি, এরপরে আবারও আপনাদের এসএমএস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। আর বিষয় আমরা আলোচনা করছিলাম অধ্যায়ন নিয়ে। আজে জুনাইদ ভাই, যদি আলা হজরত থেকে শুরু করি, আলা হজরত আছেন, এরপরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তালালাই, তেনাকে তো ভারতবর্ষের জন্য খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, হ্যাঁ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তালালাইকে। এরপরে দেখেন আপনি আমির আলী সুন্নাত আছেন, এরপর গাউসে পাক আছেন, প্রত্যেকটা বড় বড় যে ব্যক্তিত্ব আছেন তারা এত সুনাম অর্জন কীভাবে হলো? অধ্যয়নের মাধ্যমেই তো হয়েছে, তাই না? তারা এমনভাবে অধ্যয়ন করেছেন, আজ আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে পৃথিবীবাসী তাদেরকে চিনে, তাদের কিতাব অধ্যয়ন করে, তাদের নাম স্মরণ করে, আলহামদুলিল্লাহ। আমাদেরকেও করা উচিত, অধ্যয়ন করা উচিত, তাই না?
অবশ্যই। একজন বুজুর্গ আলাইহি রহমা হাসান বিন জিয়াদ রহমাতুল্লাহি তাআলা আলাই, উনার ব্যাপারে এসছে যে উনি বলেন, আমার 40 বছর এইভাবে অতিবাহিত হয়েছে যে দিনে রাতে জাগ্রত ও ঘুমানো অবস্থায় আমার বুকের উপর কিতাব থাকত।
আল্লাহ,
40 বছর আমার এইভাবে অতিবাহিত হয়েছে। তো তারা বুঝতেন যে তারা স্টাডির কত গুরুত্ব রয়েছে, অধ্যয়ন করার কত গুরুত্ব রয়েছে তারা অবশ্যই বুঝতেন, যার কারণে দেখা যেত যে তারা অনেক বড় বড় আলিম হয়ে যেতেন, কিন্তু স্টাডি ছাড়তেন না, কিতাব অধ্যয়ন ছাড়তেন না, সর্বদা কিতাবের সাথে থাকতেন। যেমন শুনলাম যে 40 বছর, খুব বড় ব্যাপার। আমরা ডিগ্রি নিয়ে নিলে, মাস্টার্স কমপ্লিট করে ফেললে, বা মনে করেন দর্শন ইজামি থেকে ফারিগ হয়ে গেলে, বের হয়ে গেলে, কমপ্লিট করে ফেললে, সম্পূর্ণ হয়ে গেলে আমাদের এক স্টেজের পড়ালেখা, আমরা ওই স্টেজের বইয়ের দিকে এভাবে তাকিয়েও দেখি না।
আচ্ছা,
বই যে কোথায় রাখছি জিজ্ঞেস করলে মাঝে মাঝে ভুলেও যাই যে আসলে কোথায় রেখেছিলাম।
ওটা পরীক্ষা পর্যন্ত ছিল।
আর দুঃখের বিষয় হচ্ছে এটা যে এখন সব কিছু পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে। আমরা পরীক্ষা আসলে পড়বো, পরীক্ষা শেষ হলে শেষ, ছাত্রদের অবস্থা বিশেষ করে। কিন্তু যদি আমরা যেই ফিল্ডে আছি ওই ফিল্ডে যদি একটু দেখি যে যারা অর্জন করেছেন, যারা সাকসেস অ্যাচিভ করেছেন, তারা কিন্তু কন্টিনিউ স্টাডিটাকে রেখেছেন, কখনো থামেননি। এই না যে পরীক্ষা আসলো, অনেক বেশি পড়ে নিলাম, পরীক্ষা শেষ হলো, ছেড়ে দিলাম। তাদের একটা রুটিন ওয়াইজ ছিল যে আমরা প্রতিদিনই পড়বো, আর অনেক পড়বো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আমরা কিতাব পড়ি সহিহ মুসলিম, হ্যাঁ, হাদিসের কিতাব। এখন আমি যেমন কথাটা বললাম যে আমরা তো সহিহ মুসলিমের তর্জমা পড়েই মনে করি যে না, বা হাদিসের তর্জমা মনে করেই যে না, আমি অনেক কিছু জেনে গেছি, এখন নিজে আমল করাও শুরু করবো, 10 জনকে বলাও শুরু করো। কিন্তু ইনারা কি এভাবেই করে ফেলছেন নাকি? না, ইনারা ইলমে দিন অর্জন করছেন, আর এমন অর্জন করছেন যে আলিম হওয়ার পরও অধ্যয়ন চালিয়ে গিয়েছেন। যেমন ইনার জীবনীতে আসে যে ইনাকে একবার কোনো এক হাদিসের ব্যাপারে প্রশ্ন করা হলো, তিনি সেই হাদিস খুঁজতে গিয়ে এত মগ্ন হয়ে গেলেন, এত মগ্ন হয়ে গেলেন যে সাইডে একটা ঝুড়ি ছিল, খেজুরের ঝুড়ি।
আচ্ছা,
তো সেটা থেকে তিনি খেজুর নিয়ে খাচ্ছিলেন আর হাদিস খুঁজতেছিলেন। তো খুঁজতে খুঁজতে এত মগ্ন হয়ে গেল যে তার খেয়ালই ছিল না যে তিনি খেজুর একটার পর একটা খেয়েই যাচ্ছেন।
আচ্ছা,
এমন কি সেই পুরো মানে সম্পূর্ণ টুকরির যে খেজুর ছিল ওটা শেষ হয়ে গেল।
আল্লাহ,
অথচ বুজুর্গানে দিনটা কখনো এত আহার করেন না, কিন্তু উনি বেখেয়ালিতে
এত ব্যস্ত ছিলেন,
এত ফোকাস চলে গেছিল কিসের উপর, সেই হাদিস
খোঁজার উপর,
অধ্যয়নের উপর, তিনি খেয়ালই করতে পারেননি যে তিনি এতগুলো খেজুর খেয়ে ফেলছেন। আর যেহেতু খেজুরের একটা প্রভাব থাকে, এফেক্ট থাকে, তো এই এফেক্টটা অর্থাৎ রিয়েকশন হয়েছিল, তো যার কারণে তিনি পরবর্তীতে এই কারণে ইন্তেকাল করেছিলেন।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো বলার উদ্দেশ্য, তিনি কি জানতেন না যে খেজুর খেলে কি হয়? বেশি
জানেন,
জানেন, তিনি জানেন যে আহারের ব্যাপারটা কি। আর অবশ্যই বুজুর্গানের দিনটা আহার থেকে বিরত থাকতেন, একটা দুটা খেজুর খেয়ে সময় পার করতেন, দিন অতিবাহিত করে দিতেন, রোজা রেখে নিতেন, কিন্তু ফোকাস এত ছিল অধ্যয়নের উপর যে তিনি খেয়ালই করতে পারেননি।
হয় এরকমের মাঝে মাঝে,
এমন ছিল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ।
হ্যাঁ, আমরা ইনার কিতাব পড়ি, তরজমা পড়ে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আসলে এটা না, আসলে অনেক অধ্যয়ন করতে হয়।
আজকে আরেকটা বিষয় জুনায়েদ ভাই, যেহেতু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলার কথা আপনি তুলে ধরলেন,
জি জি,
আজকে ওই সকল ওলামা ইকরামদেরকে মানুষ ওয়াজ নসিহতের জন্য দাওয়াত দেয়, তাদেরকে আলিম তো আলিমই হয়ে থাকে, তারপরও যার অধ্যয়ন ভালো,
জি,
কিতাবি কথা বলে, তাদেরকে মানুষ দাওয়াত দেয়। স্বাভাবিক মাদানী চ্যানেলে যারা আসে ওই সকল মোবাল্লিকে চয়েস করা হয় যাদের অধ্যয়ন স্টাডি বেশি, যারা কিতাব পড়ে বেশি, কারণ তার মধ্যে ইলিমও বেশি, যে অধ্যয়ন বেশি করে তার মধ্যে জানাও বেশি আছে, বেশি জানে। আচ্ছা, এরপরে আপনার কোনো ইজতেমায় জিকির নাত হয় তো ওই মোবাল্লিককে বয়ান দেওয়া হয় যার অধ্যয়ন বেশি। আবার জবের ব্যাপারে দেখেন, জুনায়েদ ভাই শুরুতেই বললেন, জবের ব্যাপারেও দেখবেন আপনি যার অধ্যয়ন বেশি সে ইন্টারভিউতে ভালো বলতে পারে, সে জানে বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারে। তো অধ্যয়ন অনেক গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, ব্যক্তির জীবনে অধ্যয়ন অনেক গুরুত্বপূর্ণ, সেটা হোক দিনই, সেটা হোক দুনিয়াবি। আজ আপনি ব্যবসা শুরু করবেন, যদি এই সম্পর্কে জ্ঞানই না থাকে, এই সম্পর্কে যদি নাই জানেন, তো আপনি কীভাবে শুরু করবেন? আজ আপনি দিনই কোনো কাজ করছেন, কারো ইন্তেকাল হয়ে গেল, আপনি জানা গোসল জানাজা এগুলো করবেন, তো আপনি যদি নাই জানেন তো কীভাবে করবেন? তো অধ্যয়ন প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন।
আর অধ্যয়নের মধ্যে,
জি,
মানে অধ্যয়ন করার ফলে তো অভিজ্ঞতা অর্জন
অর্জন হয়,
সেক্ষেত্রে তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, প্র্যাকটিক্যালি যার অভিজ্ঞতা বেশি তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যার প্র্যাকটিক্যালি অনেক আছে দেখেন, মানে ইলমে দিন অর্জন করেছে বা অধ্যয়ন করে, কিন্তু প্র্যাকটিক্যাল মানুষের সামনে গিয়ে বলতে পারে, অথচ উনি অধ্যয়ন করেন। তো এই জন্য ওই অধ্যয়নের মধ্যে কি আছে, মানে পার্থক্য আছে, সেক্ষেত্রে আমাদের উচিত আমরা অধ্যয়ন করব, সাথে সাথে এটা প্র্যাকটিক্যাল কাজে লাগাবো। আমরা কোনো টপিক পড়েছি, ওই টপিক পড়ে যা অর্জিত হয়েছে এটা প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি। দেখেন, যারা ডিপ্লোমা করে, যারা পড়ালেখা করে, তাদের MBBS, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, মানে একটা স্টেপে শেষ করার পর তাদেরকে ইন্টার্নি করা হয়। সে পড়েছে, পরীক্ষায় পাশ করেছে, সেই ফিল্ডে গিয়ে প্র্যাকটিক্যালি কতটুকু পারে সেটা দেখে, কিন্তু আমাকে আপনাকে চাকরি দিবে, আমাকে আপনাকে স্যালারি দিবে, যা কিছু দিবে, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার উপর দিবে। কিন্তু আমি আমার মানে সার্টিফিকেট অনেক ভালো,
জি জি,
কিন্তু আমার প্র্যাকটিক্যালি গিয়ে আমার মানে কাজের মধ্যে শূন্য, তাহলে আমার সার্টিফিকেট তখন কাজে আসবে যখন আমি প্র্যাকটিক্যালি।
এটা কিন্তু জুনায়েদ ভাই, এটা কিন্তু দুই দিক থেকেই, যদি আমি বলি যে কোনো ব্যক্তি একজন ভালো ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা করছে, সে যখন ইন্টারভিউ দিতে যায় জিজ্ঞাসা করে আপনি কত দিনের অভিজ্ঞতা আপনার কাছে আছে, সে বলবে আমার অভিজ্ঞতা নাই, আমি শুধু বই দেখছি বা পড়ছি, ক্লাসে পড়ানো হয়েছে, এতটুকুই আছে। তো কি বলবে যে ইন্টারভিউ নিচ্ছে, সে বলবে যান বাহিরে গিয়ে কোনো কোনো ছোট কোম্পানিতে চাকরি নন, নিয়ে এরপর দুই এক বছর আপনার অভিজ্ঞতা অর্জন করেন। আবার ইমামের ব্যাপারে দেখেন, আপনি আলিমে দিন আছে কোনো ব্যক্তি, তো মাথায় নেই টুপি, মুখে নেই দাঁড়িয়ে, গায়ে নেই পাঞ্জাবি, ইমামতি করতে গেছে, ইন্টারভিউ দিতে গেছে, কমিটির লোক জিজ্ঞাসা করবে আপনি আলিম, বলবো হ্যাঁ। তো যান আগে দুই বছর নিজেকে ক্লিয়ার করে আসেন না, একটু পরিবর্তন করে নিয়ে আসেন, হয় না এরকমের হয়ে যায়। তো এটাও দরকার আছে অধ্যয়নের পাশাপাশি, সেটা যদি আমি নিজের উপরে অ্যাপ্লাই না করি, আমার যদি যদি অভিজ্ঞতা না থাকে, তো সেটা দিয়েও অনেক সময় কাজে আসে।
জি জি, অনেকজন এই 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 টেকনিক অবলম্বন করে যে কী করে, কোনো এক জায়গায় যখন জবে যায় নতুন নতুন, তখন তার প্র্যাকটিক্যালি কোনো অভিজ্ঞতা থাকে না, তো তার স্যালারি কম ধরা হয়,
রাইট।
তারপর করে কি, ওইখানে শিখে দুই বছর তিন বছর কাজ করে
অর্জন করে,
অন্য জায়গায় গিয়ে ওর থেকে বেশি স্যালারিতে চাকরি নিয়ে নেয়। তো এটা দ্বারা বোঝা যায় যে অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে, মূল্য আছে,
রাইট রাইট। তার অভিজ্ঞতা কখন হবে জুনায়েদ ভাই, অভিজ্ঞতা কখন অর্জন করা যাবে, যখন আমি অধ্যয়ন করে এই বিষয়টা জানবো, যখন জানবো, জানার পরে কোথাও গিয়ে আমি কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে পারবো।
জি,
একেবারেই যদি না জানি তো অভিজ্ঞতা কি কোথেকে আমার আসবে, আগে আমাকে অধ্যয়ন করে জানতে হবে এই বিষয়টা, এরপরে আমি যখন কোথাও গিয়ে কাজ শুরু করবো ধীরে ধীরে আমার অভিজ্ঞতা।
জামিয়াতুল মদিনার দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান যেগুলো আছে ওগুলোর একটি বিশেষত্ব হলো, সেটা কোর্স হোক বা জামিয়াতুল মদিনা হোক, মাদ্রাসাতুল মদিনা হোক, পড়ানোর পাশাপাশি, শিক্ষাদানের পাশাপাশি সেটাকে প্র্যাকটিক্যালি করানো হয়।
আচ্ছা,
যেভাবে জামিয়াতুল মদিনার ছাত্রদেরকে মদনী কাজের জন্য, দিনী কাজের জন্য পাঠানো হয়, তারা সেখানে গিয়ে বয়ান করে, লোকদেরকে দর্স দেয়, নেকির দাওয়াত দেয়, এর মাধ্যমে সে যা শিখছে তা উপস্থাপন করার একটা ক্ষেত্র তৈরি হয়, আর সেটাতে সে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস হয় তার, যা তার জন্য খুবই উপকারী হয়, আর এর দ্বারা আগ্রহ বাড়ে পড়ালেখার প্রতি, আর অনেক কিছু মাইন্ডও ফ্রেশ হয়। তো অন্যান্য জায়গায় যেখানে খেলার সময় দেয়া হয়, তো জামিয়াতুল মদিনাতে সেই জায়গায় সেই যা সে শিখলো সেটাকে প্র্যাকটিক্যালি করার সময় দেয়া হয়, সুযোগ দেয়া হয়। আর দাওয়াত ইসলামের তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে, আপনি কোরআন শিখছেন মাদ্রাসাতুল মদিনা বালিগানে গিয়ে আপনি কোরআন শরীফ শিক্ষা দেন,
শিক্ষা দেন,
আপনি বয়ান শিখছেন, যদি আপনার বেসিক আপনি একদম বেসিক লেভেলে আছেন তো আপনি গিয়ে 12 মিনিটের বয়ান করেন মদিনী দাওরাতে, যদি আপনার বয়ান আরো ইমপ্রুভ হয়ে যায়, আরো ভালো হয়ে যায়, তাহলে আপনি সাপ্তাহিক ইস্তেমাতে বয়ান করেন। তো এইভাবে করে করে দাওয়াত ইসলামের প্রত্যেকটা স্টেপ আছে, ফিল্ড আছে, একটা ক্ষেত্র আছে যেখানে আপনি গিয়ে নিজেকে তুলে ধরতে পারেন আর নিজেকে উন্নত করতে পারেন, ইমপ্রুভমেন্ট আনতে পারেন সবকিছুর মধ্যে।
সময়ও শেষের দিকে, আমরা বিষয় নিয়েছি অধ্যয়ন, কিন্তু এগুলো সবই অধ্যয়নের সাথে সম্পর্কিত, এই জন্য বারবার এই কথাগুলো চলে আসতেছে। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই, আপনাদের কথাগুলো অনেক ভালো লাগে, আপনাদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, সব অনুষ্ঠান দেখার চেষ্টা করবেন। নারায়ণগঞ্জ থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, একটি নাতে রসুল শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাকে। আরেকজন লেখলেন, আপনারা কেমন আছেন, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি একটি আরবি কালাম শুনতে চাই, আরবি, বাংলা, হিন্দি, ফার্সি সব শোনানো সম্ভব, সময় দরকার শুধু। আপনি কিতাব নেই না আপনার হাতে, এখন তো স্মার্টফোন তো আছে, মোবাইলটা হাতে নেন আর এখানে এখানে ওয়েবসাইটে ঢুকেন www.dawatislami, এরপর সেখান থেকে বাংলা যে ভাষা আছে সেটা চয়েস করে এখানে যান, আপনি কত কিতাব পড়বেন, আপনি আপনার সময় শেষ হয়ে যাবে, কিতাব শেষ হবে না আল্লাহ চাইলে, প্রতিদিন আল্লাহ তাআলার দয়া, প্রতিদিন অনুবাদ মজলিস, প্রতিদিন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিতাব দিচ্ছে, প্রতিদিন নতুন কিতাব দিচ্ছে,
যেমন পারলে ইংলিশে পড়বেন, হিন্দি পারলে হিন্দিতে পড়বেন,
এখন প্রায় যদি
আমরা আরবিতে পড়বেন,
আমাদের যদি এই ভাষাগুলো জানা থাকে দর্শক শ্রোতা, আরবি হোক, ইংলিশ হোক, উর্দু হোক, বাংলা হোক, এই ভাষাগুলো যদি জানা থাকে, আরও আছে কমবেশ, এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে 38টা ভাষায় কিতাব দেওয়া আছে, 38টা ভাষায়। আপনি অধ্যয়ন করতে চান না, কোন কিতাব পড়বেন, আপনি আসেন আমাদের ওয়েবসাইটে দেখেন একবার ঘুরে, কোন ভাষায় পড়তে চান আপনি, আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামী আজকে আমাদের মাথার উপরে দয়ার হাত রেখেছে, মুসলমান অধ্যয়ন করতে চায় তো কোন কিতাব অধ্যয়ন করবে, কোন ভাষায় করবে, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি আসেন আমাদের ওয়েবসাইট ঘুরে যান, একবার দেখে নেন, এখান থেকে আল্লাহ চায় অধ্যয়ন করারও মন মানসিকতা তৈরি হবে এবং কিতাবও আপনি মজবুত ভালো ভালো কিতাবগুলো পাবেন। একটা কল নেই দর্শকের, এরপরে সোহেব ভাইকে শেষ সময় দিয়ে একটা কালাম অনুরোধ ছিল, এগুলো শুনবো, এরপর আলোচনা আমরা কিছু করবো আরো। জি, দর্শকের কল শুনিয়ে দিন। কালাম ছিল দিয়ে একটা শুনে দেন, আমরা এরপরে আলোচনায় ঢুকবো আবার ইনশাআল্লাহ তাআলা, অধ্যয়ন নিয়ে কথা বলবো। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লাম। তোমার দরবার রসুলে আরবি কি যে মহান, তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি, অসহায়দের তুমি সহায় রসুলে আরবি, অসহায়দের তুমি সহায় রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে বি, দো জাহানের তুমি বাদশাহ রসুলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রসুলে আরবি, তুমি নবীদের সরদার রসুলে আরবি, তুমি নবীদের সরদার রসুলে, শুনো হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, আকা শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার রসুলে আরবি, কতই মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি। মাওলা সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, মাওলা সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম।
দুই একটা কালাম ছিল অনুরোধের, তাও আমরা শোনানোর চেষ্টা করেছি। ফারুক ভাই, অধ্যয়ন নিয়ে আলোচনা আরো কিছু মাদানী ফুল দর্শক
করলাম যে অধ্যয়ন, অধ্যয়ন তো কি অধ্যয়ন করব,
হ্যাঁ এটাও কথা, কি অধ্যয়ন করব,
কি অধ্যয়ন করব, কি জন্য বসব। তো আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমি কি অধ্যয়ন করলে আমার জন্য উপকার
উপকার হবে।
এক তো প্রথমে হচ্ছে অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন হবে, আর এই জ্ঞান যেন প্রকৃত জ্ঞান হয়,
রাইট?
এই ওই জ্ঞানটা যেন দুনিয়াতে উপকার আসে, পরকালে যেন
উপকারে আসে।
শুধু আমরা জ্ঞান অর্জন করলাম, অধ্যয়ন করলাম শুধু দুনিয়া নিয়ে, তাহলে তো আমার আখিরাত তো কিছু নেই আমার জন্য। তো আমাকে ডিসাইড নিতে হবে যে আমি এমন কিছু অধ্যয়ন করব যেটা আমার দুনিয়াতে উপকার দিবে, আখিরাতে উপকার দিবে। তো এর মধ্যে প্রায়োরিটি আমরা কোরআন হাদিসকে প্রথমে প্রায়োরিটি দিব। তো প্রত্যেক তো আবার কোরআন হাদিস পড়ার যোগ্যতাও নেই, তো যে যে লেভেল আছে, যারা আলিমিদিন তারা কোরআন হাদিসকে গভীর থেকে গভীর পর্যালোচনা করবে, অধ্যয়ন করবে,
রাইট?
আর যারা সাধারণ মানুষ আমরা যারা রয়েছি, আমাদের উচিত যে আমাদের দৈনন্দিন জীবনে যে আল্লাহ তাআলা আমাদের যে হুকুম আহকাম দিয়েছেন ওই ব্যাপারে আগে অধ্যয়ন করা,
রাইট?
যখন আমার দৈনন্দিন জীবন চালানোর জন্য আমরা যে অধ্যয়ন করলাম, জ্ঞান অর্জন করলাম, এখন এর পরিধিকে আর একটু বাড়িয়ে দিই,
রাইট?
নতুন নতুন বিষয়
জানার
চেষ্টা করি। বলা হচ্ছে, ওলামা ইকরাম বলছেন যে আপনি যখন অধ্যয়ন করবেন এর পূর্বে যে যেই বিষয়ে যে বিষয়ে আপনার বেশি ইন্টারেস্ট আছে ওই বিষয়কে আগে প্রাধান্য দিন। এখন দেখা যায় আমরাও অনেক সময় দেখি যে পড়তে বসলাম, পড়তে বসার পরে এমন একটা সাবজেক্ট নিলাম যে আমার পড়ার চেয়ে 3 ঘন্টা, প্রথমে এমন একটা সাবজেক্ট নিলাম আধা ঘন্টা পড়ার পর একেবারে বোরিং চলে আসলো এবং
কিতাব রেখে দিলাম।
তাহলে আর যে আমার যে টার্গেট ছিল 3 ঘন্টা
সেটা আর হলো না, রাইট? এই করণীয়ের জন্য
যেটা আপনার জ্ঞান আছে বা সেটা আগে থেকে জানেন সেটাকে আগে নিন।
আচ্ছা,
তো অধ্যয়নে কিছু সিস্টেম আছে, আপনি যদি মানে গতানুগতিক কোনো সিস্টেম ছাড়া অধ্যয়ন করতে বসেন না, তাহলে আপনার যেটা টার্গেট সেটা ফিল আপ করতে পারবে না, সেটা কি করতে পারবে না,
ফিল আপ করতে পারবে।
এই জন্য আগে দেখতে হবে আপনি কোন বিষয়টা নিব এবং কখন অধ্যয়নটা করব। একটা বিষয় আমাদের জন্য অনেক উপকার, সেটা হচ্ছে আমরা যে আমার জুনাইদ হুজুর বলেছেন যে আমরা যখন পরীক্ষা আসে তখন বেশি পড়ি, এরপর আর কোনো খবর
থাকে না।
আমাদের উচিত অধ্যয়নের জন্য অধ্যবসায় প্রয়োজন, অত কন্টিনিউ আপনি প্রতিদিন পড়েন, অল্প পড়েন,
একটা টাইম নির্ধারণ করে
টাইম নির্ধারণ করেন প্রতিদিন পড়ুন আপনি। আপনার ব্যস্ততা বেশি, কম পড়ুন।
আমিরুল সুন্নাত কত সুন্দর আমাদেরকে নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন কি কমপক্ষে প্রতিদিন ফয়জানে সুন্নাত থেকে বা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কোন কিতাবের বা ওলামায়ে আহলে সুন্নাতের কিতাব থেকে 4 পৃষ্ঠা অধ্যয়ন করুন প্রতিদিন। 4 পৃষ্ঠা যদি কোনো ব্যক্তি অধ্যয়ন করতে থাকে, আমিরুল সুন্নাত তো আমিরুল সুন্নাত এমন ভাবে হিকমতের সাথে নেক আমল রিসাল আমাদেরকে দিয়েছেন। এই নেক আমলের মধ্যে আবার বলেছেন কি কানজুল ইমানের 3 আয়াত তরজমা তাফসীরের সাথে শুনেন, 3 আয়াত
বেশি পড়লে তো
মদিনা,
কিন্তু কমপক্ষে 3 আয়াত।
এতে কি সুবিধা দেখেন, কানজুল ইমান কোরআনে পাকের তেলাওয়াত হয়ে গেল জুনাইদ ভাই, এরপর কানজুল ইমান থেকে অনুবাদ হয়ে গেল, এরপরে আমার তাফসিরও আমার জানা হয়ে গেল, অধ্যয়ন হয়ে গেল, কোরআনী জ্ঞানও আমার অর্জন হলো, এরপরে প্রতিদিন আমার আমলও জারি আছে, এর পাশাপাশি আমি বলছেন আরও দিলেন 4 পৃষ্ঠা অধ্যয়ন করার জন্য। এটা যদি আমরা নিজের মধ্যে নিয়ে নেই, আমি তো বলবো যারা আমাদের এভাবে নেকির দাওয়াত দেওয়ার সুযোগ আছে, নেকির দাওয়াত কোনটা যেভাবে এখন আমরা কথা বলছি, নেকির দাওয়াত দেওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, আমাদেরকে প্রতিদিন কমপক্ষে যেটা বললেন আমাদের ফারুক ভাই 3 ঘন্টা আমাদেরকে অধ্যয়ন করা উচিত। আমরা যারা নেকির দাওয়াত দেই
কন্টিনিউ যেন
প্রতিদিন একটা টাইম নির্ধারণ করে নেই, আপনার কাছে যেটা ভালো মনে হয়, কারো মনে হয় কি আমি কিতাব ছাড়া পড়তে পারি না, কিতাব হলে আমি পড়তে পারি, কিতাব হাতে নিয়ে নেন। কারো কাছে বলে কি আমার কম্পিউটার ছাড়া ভালো লাগে না, কম্পিউটার আপনি বই নিয়ে নেন, আপনার আইপ্যাড আছে, ট্যাব আছে, আপনি এখানে নিয়ে নেন, মোবাইলে নিয়ে নেন, যেটা আপনার ইউজ করতে সুবিধা আপনি সেখানেই ইউজ করেন আর অধ্যয়ন করেন। যারা আমরা নেকির দাওয়াত দেওয়ার সুযোগ আমাদের রয়েছে, মোবাইল লিগে দাওয়াত ইসলামী বা ওয়াজ নসিহত যারা করি আমরা, মাদানী চ্যানেলে আমরা যারা আসি, আমাদের তো কমপক্ষে আসল কথা হয়েছে হক আদায় করা উচিত আমাদের, তাই না? হক আদায় যদি করতে যাই তো কিছু জেনে এসে বসে যখন আমি বলবো তখন নতুন কিছু তথ্য, নতুন কিছু জানার মতো কথা বলতে পারবো। এই জন্য 3 ঘন্টা নেওয়া উচিত আমাদের অধ্যয়নের জন্য। আল্লাহ তাআলা বরকত দিক। জুনায়েদ ভাই আরো কিছু কথা,
ব্যাপার কি, যদি সেন্স অফ ডিউটি থাকে না আমার ভিতর, তাহলে আমি এটা চাইবো যে আমার কাজটা কিভাবে আরো সুন্দর হবে, যার কারণে স্টাডির প্রতি আমার মনোনিবেশ হবে যদি সেন্স অফ ডিউটি আমার ভিতর থাকে। তো একটি কিছু আর কি বুজুর্গানের দিনদের ব্যাপারে, যে ওনারা কেমন অধ্যয়ন করতেন, কিভাবে অধ্যয়ন করতেন, এই ব্যাপারে কিছু শুনি। আপনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন, তো আমরা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে অধ্যয়ন করতেন এটার ব্যাপারে শুনি। যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি অধ্যয়ন করার ক্ষেত্রে রাত্র জাগরণ করতেন,
সুবহানাল্লাহ,
রাত জেগে জেগে তিনি অধ্যয়ন করতেন। এমনকি যদি ঘুম চলে আসতো তো সাইডে একটা পানির পাত্র রাখতেন, পানি নিজের চেহারাতে চোখে মেরে কি করতেন, অধ্যয়ন করতেন, তারপরে তিনি ঘুমাতেন
আল্লাহ
না। তো এইভাবে তিনি সারা রাত অধ্যয়ন করতেন। তারপর যদি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম আপনি নিয়েছেন, তো উনার ব্যাপারে যদি আমরা চলে আসি, তো উনার অধ্যয়নের কেমন, অর্থাৎ ফোকাসটা কেমন থাকতো উনার স্টাডির প্রতি, এটার ব্যাপারে যদি বলি, তাহলে হ্যাঁ তিনি বলেন যে মাঝে মাঝে এমন হতো, আগের যুগে যেহেতু প্রদীপ দিয়ে পড়ার
সিস্টেম ছিল,
তো মাঝে মাঝে এমন হতো যে যখন তিনি পড়তে থাকতেন ফোকাস এত বেশি স্টাডির প্রতি থাকতো। আর সত্যি কথা বলতে কি, উনারা পড়তেন হাদিসের গ্রন্থ, আর তিনারা ছিলেন মুহাদ্দিস,
সুবহানাল্লাহ,
তিনারা ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, বুজুর্গ ওয়ালি। তারা যেভাবে হাদিসের স্বাদ গ্রহণ করতেন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না, তারা যেইভাবে ওটার মধ্যে মগ্ন হয়ে যেতেন সাধারণ মানুষের
সম্ভব
তারা সম্ভব না। তো তিনি কি বলতেন যে আমি অধ্যয়নের মধ্যে মাঝে মাঝে আমার ফোকাস এত বেশি হতো যে প্রদীপের আগুন দিয়ে আমার ইমামা জ্বলে যেত,
আল্লাহ,
আমি খোঁজ পেতাম না,
আল্লাহ,
আমার চুল জ্বলে যেত, আমি খোঁজ পেতাম না,
এতটা গভীরে থাকতেন তিনি
আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তারপর আমরা আলা হযরতের ব্যাপারে শুনি, কানজুল ইমান অনুবাদ তো আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির, তো আলা হযরতের ব্যাপারে যদি আমরা শুনি যে তিনি কেমন মুতালা করতেন, তো তিনার ব্যাপারটা এমন ছিল যে তিনি কখনো নাকি যখন বাল্যকাল ছিল তিনার, তিনি তখন কখনো নিজের শিক্ষকের কাছে পুরো বই পড়েননি।
আচ্ছা,
কি হতো, চতুর্থাংশ, 1/4 বই শিক্ষক পড়িয়ে দিয়েছেন, বাকি পুরো বই তিনি মুখস্থ করে এসে শিক্ষককে শুনিয়ে দিতেন,
আল্লাহ,
কখনো সম্পূর্ণ বই না পড়তে হয়। তো এই জন্যই না আমরা কানজুল ইমানের প্রতি বলি যে কানজুল ইমান পড়েন, হ্যাঁ, কানজুল ইমানের অনুবাদ পড়েন। কেন আমরা এত বেশি প্রাধান্য দিই, তিনি সেই আলিম ছিলেন, তিনি আলিম হওয়ার পরেই ঘটনা না, তিনি যখন ছোট ছিলেন, বাল্যকাল ছিল তিনার,
ওই সময়কার কথা,
সেই সময়ের কথা, তিনি কখনো পুরো কিতাব পড়েননি, চতুর্থাংশ পড়ে পুরো মুখস্থ করে তারপর শুনিয়ে দিত,
সুবহানাল্লাহ।
এমন ছিলেন আমাদের আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরেলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি।
এদের অধ্যয়নের অবস্থা কেমন ছিল,
অধ্যয়নের অবস্থা কেমন ছিল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন কি আলিমে মদিনা, এমন একটা সময় আসবে কি আলিমে মদিনা যখন দুনিয়াতে আসবে, তো ওই জমানায় তার চাইতে বড় জ্ঞানী আর কেউ থাকবে না, মানুষ তার কাছে ইলমে দিন অর্জন করার জন্য ছুটে আসবে। সেই আলিমে মদিনার ব্যাপারেও আসছে, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলাকে আলিমে মদিনা বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এর ব্যাপারে বলেছেন আলিমে মদিনা, তার জন্ম মদিনাতে, তার মৃত্যু মদিনাতে। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলার অধ্যয়ন এমন ছিল, সে যে কিতাব একবার অধ্যয়ন করতেন, দ্বিতীয়বার আর সেই কিতাবে হাত দিতে হতো না, ওই কিতাবের পুরো অংশগুলো তার মুখস্থ শক্তি এমন ছিল। আর এটা হয় কখন, অধ্যয়ন করতে করতে, অধ্যয়ন করতে কিছু স্টুডেন্ট দেখবেন, জুনায়েদ ভাই, ফারুক ভাই, হয়তো আপনাদেরও স্টুডেন্ট আছে, আপনারাও জানবেন যে কিছু স্টুডেন্ট আছে, কিতাব আপনি পড়া দিয়ে দিয়েছেন না, সে একবার খুব মনোযোগ সহকারে এই পড়াটা দেখবে, একবার দেখবে, একবার দেখার পরে এই পড়াটা তাকে দ্বিতীয়বার আর দেখতে হবে না। আপনি কালকে যখন তাকে জিজ্ঞাসা করবেন, সে কিন্তু মনোযোগ সহকারে পড়াটা দেখছে এবং তার সার অংশটা বুঝে গেছে। এখন আপনার সামনে সে যখন উপস্থাপনা করে, তো নিজের ভঙ্গিতে সে কথাগুলো আপনাকে বলে দেয়, পড়াটা দিয়ে দেয়, এরকমের ট্যালেন্টফুল কিছু স্টুডেন্ট আছে। অধ্যায়ন করতে 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 মানুষের মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় দয়া দাওয়াত ইসলামী আমরা এই জমানায় পেয়েছি জুনায়েদ ভাই,
আলহামদুলিল্লাহ।
আপনিও হয়তো বা ছিলেন ওই সময়কার কথা যখন দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা ফার্স্ট শুরু হয় মুন্সিগঞ্জে। তো আমি ওই সময় ওখানে জিম্মাদারিতে ছিলাম, তো দেখতাম ফারুক ভাই ছাত্ররা জুনায়েদ ভাইয়ের বয়স তখন আর কত হবে, এখন থেকে 7-8 বছর আগের কথা। তো আমি দেখতাম রাত জেগে জেগে রাতের 1-2 পর্যন্ত না ছাত্ররা অধ্যয়ন করতেছে, কিতাব পড়তেছে। তো আমি মনে মনে ভাবতাম টিচারেরা এদেরকে এত পড়ার চাপ কেন দেয় এই বয়সে, যদি দিনে তো পড়েই। আচ্ছা, এরা যখন যেত না মাদানী কাজে, মাদানী দাওরাতে যেত, সাপ্তাহিক ইস্তেমাতে যেত, এদের কাছে ছোট বই থাকতো, নাহু শরফের কিতাবগুলো ছোট থাকতো এদের হাতে, তো ওটা হাতেই থাকতো, পকেটে থাকতো না হয়তো হাতে থাকতো, যেখানে যেত এখানে বসে যেত, যেখানে যেত সেখানে পড়া শুরু করে দিত, নাহু শরফের কিতাব এদের হাতে আমি দেখতাম। আচ্ছা, এবার রাতের সে 12-1-2 পর্যন্ত আল্লাহ তাআলার অনেক বড় দয়া ওই সকল ইসলামী ভাই আর ওই সকল জিম্মাদারদের প্রচেষ্টা যারা জামিয়াতুল মদিনা আজকে আমাদেরকে তোহফা দিয়েছেন। এরপরে আবার আরও একটা দৃশ্য দেখতাম, ঠিক ফজরের আগে উঠে এই 12 পর্যন্ত পড়তো, অধ্যয়ন করতো, আবার ফজরের আগে উঠে তাহাজ্জুদের নামাজে তাদেরকে পেতাম। মানে এমন দৃশ্য জামিয়াতুল মদিনাতে, হয়তো বা যারা আজকে শুনছেন মনে হবে কি নতুন কিছু খবর, না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনাতে যেভাবে করে ইলমে দিন শেখানোর এক ব্যবস্থা, অর্থাৎ অধ্যয়নের যে এক তরবিয়াত দেওয়া হয়। আচ্ছা, ক্লাসের বই নয় জুনায়েদ ভাই, এর পাশাপাশি কিন্তু আবার অন্য কিতাবও পড়ে ছাত্ররা, যা দেখলাম আমি
সেলফ স্টাডি,
বাইরের কিতাবগুলো বা অন্যান্য কিতাবগুলো যা প্রয়োজন এগুলো পড়ে, কি বলতেছিলেন?
হ্যাঁ, একটি কথা বলতে চাচ্ছিলাম যে অনেকে আবার ছাত্র ভর্তি হওয়ার নিয়ত করলে ভয় পেয়ে যেতে পারে, 12 পর্যন্ত যদি পড়তে হয় আবার যদি ফজরের আগে,
না এটা তো নিজের ইচ্ছায় পড়তো ছাত্ররা।
হ্যাঁ, এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে জামিয়াতুল মদিনার যখন রাত বড় হয়
জি
তখন রুটিন হচ্ছে 11:30 পর্যন্ত পড়তে হয়, আর যখন রাত ছোট হয় তখন 11:00 পড়তে হয়। আবার জামিয়াতুল মদিনাতে ফজরের সময় উঠায়, অবশ্যই আমাদের শিক্ষকরা আমাদেরকে এত বেশি
পড়া
করতেন, আগ্রহ উৎসাহ প্রদান করতেন, যার কারণে আমাদের রাত 1-2 পর্যন্ত পড়া কম মনে হতো, আর একটা ইবাদতের দিতেন, হ্যাঁ একটা ইবাদতেরও উৎসাহ প্রদান করতেন, ফজিলত বর্ণনা করতেন, আল্লাহ তাআলার ওলিদের ঘটনা বলতেন, আর মদিনী মুজাকারাতে তো আমিরুল সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলাইহি সর্বদা বলেই যাচ্ছেন, যার কারণে আমাদের ছাত্রদের এমন একটা মন মানসিকতা তৈরি হতো যার কারণে তারা রাত জেগে পড়তো, আবার তাহাজ্জুদের টাইমেও উঠে যেত।
মাশাআল্লাহ। আবার হ্যাঁ,
এটা নিজের থেকে ছিল,
নিজের থেকে ছিল, মানে তাদেরকে
আগ্রহটাকে
জোরপূর্বক না
রাইট, তাদের আগ্রহ বাড়িয়ে দেওয়া হতো
ফজরের পরে, আবার ছাত্ররা ফজরের নামাজ মাদানী হালকার পরে আবার 1-1.5 ঘন্টা যতটুকু সময় পাওয়া যেত তখন আবার আরাম করেন তারা ক্লাসের আগ পর্যন্ত। ফারুক ভাই কিছু বলতে চেয়েছিলেন?
জি, এটা আসলে অধ্যয়ন করা মানে মন মানসিকতা থাকাটা যে আল্লাহ তাআলার মানে অনেক বড় নিয়ামত, অনেকে চাচ্ছেন মানে আগ্রহ আসতেছে না, আগ্রহ আসতে হবে, আগ্রহ যখন আপনার আসবে তখন আপনার অধ্যয়ন করার মন মানসিকতা তৈরি হবে।
রাইট, এখানে আরেকটা বিষয়, আল্লাহ তাআলার দয়া প্লাস জিম্মাদারি নিয়ে নিতে হবে। এখন উদাহরণস্বরূপ মাদানী চ্যানেলের মজলিস থেকে আমাকে বলবে, জাকির ভাই আপনাকে নতুন একটা অনুষ্ঠান দেওয়া হলো, আমি বলবো আমার পক্ষে তো সম্ভব না, আমার তো সময় নেই। আরে ভাইয়া, আমি নিজের ব্যাপারে বলতেছি সময় আছে, সময় বের করেন, যখন নতুন একটা অনুষ্ঠান পেলেন তো আপনার অধ্যয়ন করার রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আপনাকে কোথাও তো দাওয়াত দিচ্ছে বলে ভাই এই সপ্তাহে বা আজকে বা কালকে আপনাকে এক জায়গায় যেতে হবে বয়ান করতে, এটা সুযোগ আমার জন্য, যেই বিষয়টা আমি তৈরি করব তো আমাকে অধ্যয়ন করে তৈরি করতে হবে, তো এটা একটা সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। আল্লাহ তাআলার দয়াও আছে, নিজেরও চেষ্টা করে, অধ্যয়ন করে, নিজের ইলমে দিনের মধ্যে নিজের জ্ঞানের মধ্যে আরো আমরা যেন বাড়ানোর চেষ্টা করি, জানার চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিক। আসলে অধ্যয়ন নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, কিন্তু অনুষ্ঠানের সময় তো নির্ধারিত, আমাদেরকে শেষের দিকে যেতে হবে। আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই যে বিষয়টা শুরুর দিকে বলেছিলেন যে সম্মান কমে যাওয়ার কিছু কারণ থাকে, সম্মান কমে যাওয়ার, সেখানে বললেন তিনি এক চুপ শত সুখ, যদি মানুষ বেশি কথা বলে তো তার সম্মান সেখানে কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এই সম্মান কেন কমে যায় মানুষের, এই বিষয় নিয়ে আগামীকালকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকবেন আশা করি, আমরা মাদানী চ্যানেল দেখতে থাকবো এবং ইলমে দিন অর্জন করতে থাকবো। যে যেখানে আছে আসুন আমরা দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করি।
Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka, Salawatullah alayka, Rahmatuke taj wale, Do jahan ke raaz wale, عرش کی معراج والے آسیوں کے لاج والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ آمائی کا چھڑے کے نانا مدنی مدینے والے آمائی کا چھڑے کے نانا مدنی مدینے والے پریمیر شودھا پان کارانا مدنی مدینے والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جانِ رحمت پیدا کو سلام شمعِ بزمِ ہدایت پیدا غوثِ اعظم ایمان موتوں کا بنوں کا جلوہ اے شانِ قدرت پیلا کو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پیلا کو سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمعِ بزمِ ہدایت پہ لاکھوں سلام
الصلاۃ والسلام علیک یا رسول اللہ
صلی اللہ
علیہ وآلہ وصحابک یا حبیب اللہ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك
لا
اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
تہجد اور فجر ربھاس چھے جار رحمت پورنو پربھات ہوئے تار